বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ রোববার 17 জানুয়ারি, 3 মাঘ এবং ফেরসি 28 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় persetoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে আমাদের লাইভ স্টুডিও থেকে সরাসরি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতের প্রথমে শুনবেন ইরানের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর ভিত্তিহীন অভিযোগের নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বিশ্ব মহামারী করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের পোশাক খাত, এর প্রভাব পড়েছে এই শিল্পের সাথে জড়িত শ্রমিকদের ওপর, এ বিষয়ে করণীয় বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ সম্পর্কে সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে প্রতিবেদন করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। এরপর রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান আসমাউল হুসনা। তারপর থাকবে পত্রপত্রিকার বাজার গুরুত্বপূর্ণ খবরের নিয়মিত পরিবেশনা কথাবার্তা, আর প্রান্তিক আয়োজনে শুনবেন নতুন ধারাবাহিক অনুষ্ঠান আদর্শ সন্তান গড়ার কৌশল। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে রয়েছে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরান বলেছে পারস্য উপসাগরে আটক দক্ষিণ কোরীয় জাহাজটিকে ছেড়ে দেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানকে সামনে রেখে সশস্ত্র হামলার আশঙ্কা, সব অঙ্গরাজ্যে নিরাপত্তা জোরদার। আওয়ামী লীগ বলেছে নেতৃত্বে দুর্বলতা আর অস্বচ্ছ রাজনীতির কারণে পিছিয়ে পড়ছে বিএনপি, নির্বাচনে সহিংসতার নিন্দা জানাল ফখরুল। এবং ভারতের কেন্দ্রীয় সরকার করোনা ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। পারস্য উপসাগরে আটক কোরীয় জাহাজটিকে ছেড়ে দেয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ইরানের বিচার বিভাগ। চলতি মাসের শুরুতে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে পারস্য উপসাগর থেকে জাহাজটিকে আটক করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে এ প্রসঙ্গে বলেছেন পারস্য উপসাগরের পানি দূষিত করার কারণে পরিবেশ আইনে আদালতের নির্দেশে জাহাজটিকে আটক করা হয়েছে, এ নিয়ে আদালতে মামলা চলছে, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বিচারকেরা। তিনি আরো বলেন এ বিষয়ে কেবল বিচার বিভাগের আনুষ্ঠানিক বক্তব্যকেই গুরুত্ব দিতে হবে। এর আগে IRGC-র নৌশাখা এক বিবৃতিতে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার হানকুক কেমি নামের একটি জাহাজ সৌদি আরবের জুবাইল বন্দর থেকে ছেড়ে আসে কিন্তু জাহাজ থেকে রাসায়নিক পদার্থ ছড়িয়ে পারস্য উপসাগরের পানি দূষিত করা হচ্ছিল। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ছোড়া দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন বিমানবাহী রণতরী USS নিমিৎজের অবস্থানের 100 মাইলের মধ্যে পড়েছে। মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে। মার্কিন একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে টেলিভিশন চ্যানেলটি বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র ভারত মহাসাগরের যেখানে পড়েছে তার 20 মাইল দূরে একটি বাণিজ্যিক জাহাজও ছিল। টেলিভিশনের খবরে দাবি করা হয়েছে, ভারত মহাসাগরের ওই এলাকায় অন্তত 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং তাতে মারাত্মক রকমের বিস্ফোরণ হয়। ক্ষেপণাস্ত্রগুলো বিস্ফোরণের পর আশেপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে তার টুকরো ছড়িয়ে পড়ে। মার্কিন একজন সরকারি কর্মকর্তা দাবি করেন, ক্ষেপণাস্ত্র ছোড়া হবে বিষয়টি আমরা ধারণা করছিলাম। ইসলামী প্রজাতন্ত্র ইরান শুক্রবার থেকে 2 দিন ব্যাপী কাভিরে মার্কাজি মরুভূমিতে ক্ষেপণাস্ত্র ড্রোনের মহড়া চালায়। মহড়ার শেষ দিনে গতকাল ইরান দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে 1,800 কিলোমিটার দূরে শত্রুর ডামি যুদ্ধজাহাজে হামলা চালায় এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, ঝুঁকিপূর্ণ লোকজনকে সম্ভবত আগামী 2 মাসের মধ্যে করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে। করোনা ভাইরাস বিরোধী লড়াইয়ে গঠিত টাস্কফোর্সের সদর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি একথা বলেন। ডক্টর রুহানি বলেন, চলতি বছর শেষ হওয়ার আগে আশা করা যায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ নাগরিকরা করোনার টিকা পেতে শুরু করবেন। তার আগে কয়েক ধাপে এ টিকার পরীক্ষা সম্পন্ন করতে হবে। আগামী 20 মার্চ চলতি ফার্সি বৎসর শেষ হবে। তিনি বলেন, চলতি শীত মৌসুমের মধ্যে করোনা ভাইরাসের টিকা দেওয়ার প্রথম ধাপ শুরু হবে। এজন্য সরকার সব রকমের প্রচেষ্টা চালাবে বলে তিনি উল্লেখ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানকে সামনে রেখে সশস্ত্র হামলার আশঙ্কা করা হচ্ছে। কোনো সন্ত্রাসী নয়, বরং ট্রাম্পের সমর্থকেরাই এই সশস্ত্র হামলা চালাতে পারে বলে ধারণা করছে সেদেশের নিরাপত্তা বাহিনী। সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় 50টি অঙ্গরাজ্যের সবগুলো এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় সতর্কতা জারি করা হয়েছে। গত 6 জানুয়ারি বাইডেনের বিজয় অনুমোদনের দিনে ট্রাম্প সমর্থকদের ক্যাপিটল ভবনে হামলার মতো প্রাণঘাতী ঘটনার পুনরাবৃত্তি রোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই দিন ক্যাপিটল ভবনে ট্রাম্পের 100 সমর্থকের হামলায় হতবিহ্বল হয়ে পড়ে যুক্তরাষ্ট্রের আইন দ্রোণে তারা। কয়েক ঘণ্টার মধ্যে অবরুদ্ধ থাকে তারা। পরে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ ভবন থেকে বিক্ষোভকারীদের সরালে পুনরায় অধিবেশন শুরু হয়। আগামী বুধবার বাইডেনের অভিষেক সামনে রেখে ট্রাম্প সমর্থকরা যুক্তরাষ্ট্রের সব রাজ্যের রাজধানীতে সশস্ত্র মিছিল করতে পারে বলে সতর্ক করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা FBI। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে, আর সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতৃত্বের দুর্বলতা আর অস্বচ্ছ রাজনীতি বিএনপিকে দিন দিন ভোটের রাজনীতি থেকে পিছিয়ে দিচ্ছে। পৌরসভা নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি আজ একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আশরাফুর রহমান তার ডেস্ক রিপোর্টে।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের কাছে ভোট না চেয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করায় পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীদের ভরাডুবি হয়েছে। আজ সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, তারা জনগণের কাছে ভোট না চেয়ে সরকারের সমালোচনা ও মিথ্যাচারকে ব্রত হিসেবে বেছে নিয়েছে, যা প্রকারান্তরে তাদের রাজনৈতিক অস্তিত্বকে দুর্বল করে তুলছে। নেতৃত্বের দুর্বলতা আর অস্বচ্ছ রাজনীতি তাদের দিন দিন ভোটের রাজনীতি থেকে পিছিয়ে দিচ্ছে। পৌর নির্বাচনে বিজয়ী সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও মানবিক নেতৃত্বে এগিয়ে যাওয়া উন্নয়ন অগ্রযাত্রা এবং সমৃদ্ধির বিজয়। এ বিজয় গণতন্ত্রের অভিযাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নেয়ার বিজয়। সিরাজগঞ্জে সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠানে আইন প্রয়োগকারী সংস্থা দায়িত্ব পালন করেছেন, এজন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থাকে ভবিষ্যতে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান ওবায়দুল কাদের।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সিরাজগঞ্জ পৌর নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী তরিকুল ইসলামের উপর আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীদের নৃশংস ও পৈশাচিক হামলা এবং তাকে হত্যার ঘটনায় আবারও প্রমাণিত হয়েছে সরকার রক্ত ঝরিয়ে নিজেদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর পদে বিজয়ী তরিকুল ইসলামের উপর পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের বর্বরোচিত হামলা এবং তাকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা ও প্রতিবাদ জানান। মির্জা ফখরুল বলেন, দেশে যে খুন খারাপির মহোৎসব চলছে তাতে রাষ্ট্র অমানবিক চেহারায় রূপ লাভ করেছে। সহিংস সন্ত্রাসী হচ্ছে এদের রাজনৈতিক আদর্শ। ভারতের তৃণমূল কংগ্রেসের মহাসচিব ও রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকার করোনা ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছে, তারা পশ্চিমবঙ্গের আবেদনে সাড়া দিচ্ছে না। তিনি আজ কলকাতায় এক সংবাদ সম্মেলনে একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকার করোনা ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছে। তিনি আজ রোববার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় রাজ্য তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
পশ্চিমবঙ্গের প্রত্যেককেই ভ্যাকসিন দিতে চাই, বরঞ্চ সরবরাহ দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, কি কারণে দিচ্ছে না আমরা জানি না। যদি তারা সরবরাহের উপরে নিয়ন্ত্রণ রেখে দিয়েছে, আমার এই নিয়ন্ত্রণের নাম করে তারা রাজনীতি করছেন,
বলছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিজেপিকে কটাক্ষ করে পার্থবাবু আরো বলেন, করোনা যুদ্ধের সময়ে তারা কোনো সময়ে বাংলার কোনো প্রান্তে গিয়ে কোনো কাজ করলেন না, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যকর্মী সহ অন্যদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কোভিডের মোকাবিলা করেছেন এবং ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রেও অগ্রগণ্য ভূমিকা নিয়েছেন। এদিকে আজ রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপির তীব্র সমালোচনা করে বলেন, তিনি আজ হাওড়ার বাগনানে এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। ফিরহাদ হাকিম বলেন, যে মতবাদে শুধু মানুষ ও মানুষের ভেদাভেদ, বড় লোকদের তাবেদারি, সেই মতবাদকে আমরা কিভাবে বিশ্বাস করব।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আফগানিস্তানের রাজধানী কাবুলে বন্দুকধারীদের গুলিতে সুপ্রিম কোর্টের দুজন নারী বিচারপতি নিহত হয়েছেন। পুলিশ বলেছে, আজ সকালে গাড়িতে করে কাবুলে কর্মস্থলে যাওয়ার সময় ওই বিচারপতিদের উপর হামলা হয়। আফগানিস্তানের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মুখপাত্র জামশিদ রাসুলি বলেন, নিহত দুই বিচারপতি সুপ্রিম কোর্টে দায়িত্ব পালন করতেন। হামলায় আরও দুজন আহত হয়েছে। মোটরসাইকেল আরোহী অস্ত্রধারীরা হামলার পর পালিয়ে যায়। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। সিরিয়ার ইদলিব প্রদেশের উত্তরে তুর্কি সেনা ঘাঁটিতে অস্ত্রধারীদের হামলায় তিন তুর্কি সেনা নিহত হয়েছে। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, বাপ্তু উপশহরের কাছে হামলার এই ঘটনা ঘটেছে। টিভি চ্যানেলটি আরও জানায়, কে বা কারা এই হামলা চালিয়েছে তা সুস্পষ্ট নয়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। সিরিয়ার উত্তরাঞ্চলের কিছু এলাকা এখনও নিয়ন্ত্রণ করছে তুর্কি বাহিনী এবং কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী। এ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা চলছে। প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলার জন্য আরোপ করা লকডাউনের বিরুদ্ধে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। চ্যান্সেলর সেবাস্তিয়ান কোর্জের সরকার নতুন করে লকডাউনের মেয়াদ বাড়ানোর ব্যাপারে যখন আলোচনা করছিল, তখন সেদেশের সাধারণ মানুষ তার প্রতিবাদে রাজপথে নেমে আসেন। বিক্ষোভকারীরা চ্যান্সেলর কোর্জের বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় বহু মানুষের মুখে মাস্ক ছিল না। তারা চ্যান্সেলরের পদত্যাগ দাবি করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার শেষ মুহূর্তে এসে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে সামরিক তৎপরতা চালাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পারস্য উপসাগরে দেশ বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতকে গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদার বলে আখ্যা দিয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে একটি সামরিক শক্তি গঠন করার সর্বাত্মক চেষ্টার শেষ পর্যায়ে এসে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বললেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দার সঙ্গে ইরানের সম্পর্কের বিষয়ে তেহরানের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বানোয়াট অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন গাজী আব্দুর রশিদ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইরানের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বানোয়াট অভিযোগের নিন্দা জানিয়েছেন। বিদায়ী ট্রাম্প সরকারের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি দাবি করেছেন সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দার সঙ্গে ইরানের যোগসাজশ রয়েছে। ইমরান বলেছেন এ ধরনের অভিযোগ কখনো বিশ্বাসযোগ্য নয় ও বিশ্ববাসী এমন অভিযোগ গ্রহণ করবে না। তিনি ওই অভিযোগকে ইসরায়েলের সন্তুষ্টি অর্জনের বিপজ্জনক প্রচেষ্টা বলেও মন্তব্য করেছেন। পাক প্রধানমন্ত্রী বলেছেন বর্তমান মার্কিন সরকারের মেয়াদ ও পম্পেওর মন্ত্রিত্ব এখন শেষ পর্যায়ে। পাক প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্য সন্ত্রাস বিরোধী লড়াইয়ের বিষয়ে ইরানের অবস্থান সম্পর্কে বিশ্ব জনমত ও জাতিগুলোর ব্যাপক সচেতনতারই প্রকাশ। গত এক দশকে ইরাক ও সিরিয়া সহ পশ্চিম এশিয়ার দেশগুলোতে আল কায়দা ও দায়েশ বা আইএস এর মতো ভয়ানক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর লড়াইয়ে ইরানের ভূমিকা ছিল সর্বোচ্চ পর্যায়ের, আর এই অঞ্চলের জনগণের নিরাপত্তা ও শান্তি ইসলামে ইরানের কার্যকর ভূমিকার কাছে চিরঋণী। আসলে সন্ত্রাসের বিরুদ্ধে ইরানের আন্তরিক লড়াই বিশ্বব্যাপী জনগণের প্রশংসা কুড়িয়েছে এবং আল কায়দা সম্পর্কিত মাইক পম্পেওর ইরান বিরোধী নোংরা প্রচারণা বিশ্ববাসীর কাছে হাস্যকর আষাঢ়ে প্রচারণা বলেই গণ্য হয়েছে। বরং বিশ্ববাসীর কাছে স্পষ্ট যে মার্কিন সরকারই রাষ্ট্রীয় সন্ত্রাসের সবচেয়ে বড় হোতা ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো মার্কিন মদতপুষ্ট। মার্কিন রাষ্ট্রীয় সন্ত্রাসের সাম্প্রতিক সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত হল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুস ব্রিগেডের প্রধান শহীদ কাসেম সোলাইমানিকে বাগদাদ বিমানবন্দরের কাছে শহীদ করা। মার্কিন সরকার প্রকাশ্যেই এ হত্যাকাণ্ড ঘটানোর কথা স্বীকার করেছে। অবশ্য এ ধরনের হত্যাকাণ্ডে মার্কিন সরকারকে সহযোগিতা করেছে ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদ সহ আরও কয়েকটি গোয়েন্দা সংস্থা। যেমন এখন থেকে প্রায় দুই মাস আগে ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকেও শহীদ করার ঘটনা ছিল মার্কিন ইহুদিবাদী ষড়যন্ত্রের ফসল। তাই মার্কিন সরকার কখনো তার সন্ত্রাসের চরিত্র বিশ্ববাসীর কাছে আড়াল করতে সক্ষম হবে না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। বিশ্ব মহামারী করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের পোশাক খাত। এর প্রভাব পড়েছে এই শিল্পের সাথে জড়িত শ্রমিকদের উপর। এ বিষয়ে করণীয় সম্পর্কে ঢাকা থেকে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
করোনার সময়ে বাংলাদেশি তৈরি পোশাকের আন্তর্জাতিক সরবরাহ চেইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এর প্রভাব পড়েছে এ খাতের শ্রমিকদের আয়ের ওপরও। সদ্য প্রকাশিত এক জরিপে দেখা গেছে 2019 সালের ডিসেম্বর থেকে গত সেপ্টেম্বর পর্যন্ত এই সময়ে এ খাতের শ্রমিকদের গড়ে আয় কমেছে 8%। এর ফলে 58% শ্রমিকের আর্থিক চাপ আগের তুলনায় বেড়েছে। আয় কমে যাওয়া 82% শ্রমিকের দৈনিক খাবার গ্রহণও অতীতের তুলনায় কমে গেছে। শুধু তাই নয়, এই সময় কর্মক্ষেত্রে শ্রমিকদের হয়রানিও বেড়েছে 17%। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ আনুষ্ঠানিকভাবে গতকাল এই জরিপ প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারীর সময় বিশ্বব্যাপী ক্রেতারা ঢালাও ক্রয়াদেশ বাতিল ও স্থগিত করেছে। এছাড়া এ খাতকে টিকিয়ে রাখতে সরকার সহায়তা দিলেও শ্রমিক ছাঁটাই ও লে অফের মতো ঘটনা ঘটেছে, এমনকি এখনও নীরবে শ্রমিক ছাঁটাই চলছে। এ প্রসঙ্গে টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল হোসেন রেডিও তেহরানকে বলেন
যে এই সময়ে বাজার মূল্য অনেক গুণ বেশি বেড়েছে, কিন্তু শ্রমিকের বেতন তো বাড়েনি, বরং কখনো কখনো শ্রমিকরা তার প্রাপ্য বেতন পাননি। বিশেষ করে করোনাকালীন সময়ে যখন লকডাউন ঘোষণা করা হলো, তখন শ্রমিকরা একবার বাড়ি গেল, আবার শ্রমিকরা ফিরে আসলো, আবার মাস পথে তাদেরকে ফিরিয়ে দেওয়া হলো। এইরকম নানা জটিলতার কারণে শ্রমিকের যে আর্থিক ক্ষতি হয়েছে সেটা মালিকরা কখনোই বিবেচনায় আনেননি। এবং বর্তমান সময়কালে পোশাক শিল্পে ব্যাপক হারে শ্রমিক ছাঁটাই হয়েছে, এতে করে শ্রমিকের জীবন এক দুর্বিষহ অবস্থায় পৌঁছেছে।
এই অবস্থায় তিনি শ্রমিকদের রক্ষায় সরকারের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান জানান। সিপিডির আলোচনায় অংশ নিয়ে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি এই সংকট সম্মিলিতভাবে মোকাবেলার আহ্বান জানান। তিনি বলেছেন, গার্মেন্টস খাতের উপরে চাপ এলে শ্রমিকদের বিপদ বাড়বে, তাদের অস্তিত্ব প্রশ্নের মুখে পড়বে, সরকার আবারও প্রণোদনা দেবে। এমন তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, প্রণোদনা ঋণের সুদ পরিশোধের সময় বাড়বে সে চিন্তাও হচ্ছে।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে সাপ্তাহিক আলোচনা আসমাউল হুসনা।
আসমাউল হুসনা, শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার 18তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহান আল্লাহর আরেকটি গুরুত্বপূর্ণ নাম ওয়াহাব, যা তার অশেষ দান আর দয়াদাক্ষিণ্যের বিষয়টি তুলে ধরে। পবিত্র কোরআনে 3 বার এই শব্দটি এসেছে। এই নামের অর্থ অত্যন্ত দানশীল, তথা এমনই দানশীল যে তিনি কোনো প্রতিদান বা বিনিময়ের ও এমনকি সামান্য মৌখিক কৃতজ্ঞতার আশা না করেই দান করে থাকেন। বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহর দানের মহা অনুগ্রহ গোটা সৃষ্টি জগৎকে করুণায় সিক্ত রেখেছে। মহান আল্লাহর দানের অনুগ্রহ থেকে কাফের বা অবিশ্বাসীরাও বঞ্চিত নয়। সর্বশক্তিমান আল্লাহ অশেষ সম্পদের মালিক ও বিশ্বের সবকিছু তারই মালিকানাধীন বলে তিনি দানের ক্ষেত্রে কোনো প্রতিদান ও এমনকি একটি শুকনো মৌখিক কৃতজ্ঞতারও প্রত্যাশা না করেই উদার হস্তে ও অবারিত মাত্রায় দান করে থাকেন।
সূরা আলে ইমরানের অষ্টম আয়াতে দেখা যায়, মহান নবী হযরত জাকারিয়া আলাইহিসসালাম সর্বশক্তিমান ও পরম করুণাময় আল্লাহকে ওয়াহাব বলে সম্বোধন করছেন। হযরত জাকারিয়া ছিলেন নিঃসন্তান। তিনি ও তার স্ত্রী উভয়ই বৃদ্ধ হওয়ায় সন্তান লাভের দীর্ঘদিনের আশা ছেড়ে দিয়েছিলেন। তিনি ছিলেন হযরত ঈসা নবীর মা বিবি মারিয়ামের অভিভাবক ও খালু। তিনি একদিন অনুমতি সাপেক্ষে মারিয়ামের কক্ষে ঢুকে দেখেন যে শীতকাল হওয়া সত্ত্বেও মারিয়ামের সামনে রয়েছে নানা ধরনের খাদ্য এবং শীত ও গ্রীষ্মকালের নানা ফল। বিস্মিত জাকারিয়া নবী প্রশ্ন করলেন, মারিয়াম, এসব খাবার কোথা থেকে এসেছে তোমার কাছে? উত্তরে মারিয়াম বললেন, আল্লাহর কাছ থেকে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা তাকে বিনা হিসেবে প্রচুর রিজিক দান করে থাকেন।
সেদিন মারিয়ামের কথা শুনে হযরত জাকারিয়া আলাইহিসসালাম অন্তরে বড় ধরনের ধাক্কা খান। তিনি তখনই অসীম দাতা মহান আল্লাহর দরবারে হাত তুলে বললেন, হে আমার পালনকর্তা, তোমার কাছ থেকে আমাকে পুত্রপবিত্র সন্তান দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী। সে সময় মহান আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা জাকারিয়া নবীর জন্য সৎকর্মশীল ও খোদাভীরু পুত্র সন্তান ইয়াহিয়ার সুসংবাদ বয়ে আনেন, আর জাকারিয়া নবী তখনই এই সুসংবাদ শুনে অশেষ দানশীল বা ওয়াহাব আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাতে সিজদা আদায় করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহর রয়েছে 99টি নাম। এইসব নামের অর্থ যারা বুঝবে বা উপলব্ধি করবে তারা বেহেশতে যাবে।
আমরা যদি মহান আল্লাহর ওয়াহাব নামের রঙে রঙিন হতে চাই, তাহলে আল্লাহর দেওয়া নিয়ামত হতে আমাদের উচিত কোনো প্রতিদানের প্রত্যাশা না করেই অভাবগ্রস্ত ব্যক্তিদের দান করা। অবশ্য প্রকৃত ওয়াহাব একমাত্র আল্লাহই, কারণ মহান আল্লাহ সবকিছুর মালিক ও তিনি কোনো কিছুর আশা না করেই দান করে থাকেন। আমরা কোনো কিছুর আশা না করেও যদি কিছু দান করি, তবুও আল্লাহর মতো ওয়াহাব হতে পারব না, কারণ আমরা তো কোনো কিছুর প্রকৃত মালিক নই মহান আল্লাহর মতো। মহান আল্লাহর এক বড় অনুগ্রহ ও মহাদান হল নবুয়াত এবং ইমামত। মহান আল্লাহ যাকে যোগ্য মনে করেন কেবল তাকেই নবী করেন ও ইমাম করেন। মহান আল্লাহর ওয়াহাবগত গুণের বা নীতির আলোকেই তিনি নবুয়াত ও রিসালাত দান করেন। যিনি নবী মনোনীত হন তার মধ্যে থাকে অসাধারণ মাত্রায় খোদাপ্রেম, খোদাভীতি, জ্ঞান, অসাধারণ উন্নত নৈতিক চরিত্র ও বীরত্ব বা সাহস এবং দানশীলতা ও দয়ার মতো নানা গুণ।
মুমিন ও সৎকর্মশীল মানুষ আল্লাহর দেয়া অনেক কিছু দান করতে পারলেও প্রজ্ঞা, জ্ঞান, সুস্থতা ও রাজত্বের মতো অনেক কিছু দান করতে পারেন না। সূরা সোয়াদের 35 নম্বর আয়াতে দেখা যায়, মহান নবী হযরত সুলাইমান মহান আল্লাহর কাছে দোয়া করে বলছেন, হে আমার পালনকর্তা, আমাকে মাফ করুন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করুন যা আমার পরে আর কেউ পেতে পারবে না, নিশ্চয়ই আপনি মহাদাতা বা ওয়াহাব। সূরা শুআরার 83 নম্বর আয়াতে দেখা যায়, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করে বলছেন, হে আমার পালনকর্তা, আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন। যারা চিন্তাশীলতায় ও জ্ঞান বিজ্ঞানে সুদৃঢ় অবস্থানে রয়েছেন তারাও দোয়ার হাত তুলে বলেন, হে আমাদের পালনকর্তা, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘনে প্রবৃত্ত করো না এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান করো, তুমি সব কিছুর দাতা বা অশেষ দাতা তথা ওয়াহাব।
যারা ওয়াহাব শব্দের অর্থ বোঝেন তারা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চান না, তাই আমাদেরও উচিত সৎকর্মশীল সন্তান, সুস্থতা ও সম্পদ সহ সব ধরনের খোদাই নিয়ামত বা কল্যাণ কেবল প্রকৃত ওয়াহাব তথা মহান আল্লাহর কাছেই চাওয়া। মুশরিকদের সঙ্গে ও তাদের মন গড়া সব খোদার সঙ্গে সম্পর্কহীনতার কথা ঘোষণা করে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সূরা শোয়ারায় বলছেন,
যিনি আমাকে সৃষ্টি করেছেন অতঃপর তিনি আমাকে পথ প্রদর্শন করেন, ক্ষুধার্ত হলে তিনি আমাকে আহার্য দান করেন এবং তৃষ্ণার্ত হলে তিনি পানীয় পান করান, এবং আমি রোগগ্রস্ত হলে তিনি আমাকে আরোগ্য দান করেন এবং তিনি আমার মৃত্যু ঘটাবেন, অতঃপর পুনর্জীবিত করবেন এবং আমি তারই কাছে এ আশা করি যে তিনি বিচার দিবসে আমার অপরাধ মার্জনা করবেন। হে আমার প্রতিপালক, আমাকে বিধান নবত ও প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো এবং ভাবী প্রজন্মের মধ্যে আমাকে সত্যভাষী হিসেবে খ্যাতির অধিকারী করো এবং আমাকে নিয়ামতপূর্ণ উদ্যানের অন্যতম উত্তরাধিকারী করো এবং আমার পালক পিতাকে ক্ষমা করো, সে তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত এবং যেদিন তারা পুনরুত্থিত হবে সেদিন আমাকে লাঞ্ছিত করো না, যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকার সাধন করবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে মহান আল্লাহর ওয়াহাব নামের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন।
তো শ্রোতা ভাই বোনেরা, আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
আসমাউল হোসনা অনুষ্ঠানটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাথমিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 17 জানুয়ারি রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, কাকরাইলে মা ছেলে হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড দৈনিক প্রথম আলো। দৈনিক যুগান্তরের শিরোনাম, দুর্বল নেতৃত্ব বিএনপিকে ভোটের রাজনীতি থেকে পিছিয়ে দিচ্ছে, দাবি ওবায়দুল কাদেরের। এমসি কলেজে ধর্ষণ, আটজনকে আসামি করে চার্জ গঠনের খবরটি দিয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক সমকালের শিরোনাম, জাতীয় চলচ্চিত্র পুরস্কার হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিকার অগ্রাধিকারের তালিকা নিয়ে প্রশ্ন কালের কণ্ঠের শিরোনাম। দৈনিক মানবজমিন লিখেছে, ভারত চীন যুদ্ধ পারমাণবিক যুদ্ধ হলে ধ্বংস হবে পৃথিবী। ইন্টারপোলের রেড অ্যালার্ট তালিকায় 78 বাংলাদেশি, এ শিরোনামটি বাংলাদেশ প্রতিদিনের। ভারতের শিরোনাম, অক্ষুণ্ণ মোদি ম্যাজিক, ফের প্রধানমন্ত্রী হিসেবে তাকেই চাই দেশবাসী, ধারে কাছে নেই রাহুল, সংবাদ প্রতিদিন। আনন্দবাজার লিখেছে, সমীক্ষা বলছে পশ্চিমবঙ্গবাসী আবারও মুখ্যমন্ত্রী হিসেবে চাই মমতা ব্যানার্জিকে। কৃষক বিক্ষোভে সমর্থকদের বিরুদ্ধে সমন এনআইএর, ক্ষুব্ধ এনডিএর প্রাক্তন শরিক অকালী দল দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। বাংলাদেশ এবং ভারত সহ বিশ্ব মিডিয়ার প্রধান খবর মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি এবং জো বাইডেনের শপথ। এ সম্পর্কে দৈনিক ইত্তেফাকের শিরোনাম করা হয়েছে এভাবে, মার্কিন 50 রাজ্যে সংঘাতের শঙ্কা, সতর্কতা জারি। সমকালের খবরে বলা হয়েছে, জো বাইডেনের শপথ ঘিরে সশস্ত্র বিক্ষোভের শঙ্কায় যুক্তরাষ্ট্র জুড়ে সতর্কতা। মানবজমিনের খবর, ট্রাম্পকে সামরিক শাসন জারি করতে বলেছিলেন সমর্থক। তবে যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, অভিষেকের দিনেই ডজন খানেক নির্বাহী আদেশে সই করবেন জো বাইডেন। দৈনিকগুলো সতর্কতা জারি সম্পর্কিত খবরে লেখা হয়েছে, নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠান ঘিরে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি ও ৫০টি রাজ্যে ট্রাম্প সমর্থকদের সশস্ত্র বিক্ষোভের সংখ্যা দেখা দিয়েছে। এ নিয়ে এসব রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। আগামী বুধবার ২০ জানুয়ারি ক্যাপিটল হিলে বাইডেনের শপথ অনুষ্ঠান। সংঘাত এড়াতে দেশজুড়ে বিভিন্ন রাজ্যে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ম্যারিল্যান্ড, মেক্সিকো এবং ইউটা অঙ্গরাজ্যের গভর্নর জরুরি অবস্থা জারি করেছে। এমসি কলেজে ধর্ষণ, আটজনকে আসামি করে চার্জ গঠন, মানবজমিন সহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার মামলার আটজনকে আসামি করে রোববার সকালে চার্জ গঠন করেছে আদালত। এই চার্জ গঠনের মধ্য দিয়ে এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হল। গত ১২ জানুয়ারি সিলেট এমসি ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার অভিযোগপত্র গ্রহণ করে আজ রোববার চার্জ গঠনের তারিখ নির্ধারণ করে আদালত। বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ ৩ আসনের সাংসদ এম এ মান্নান দৈনিক প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে সরকারের নানা সাফল্য, করোনা মোকাবেলায় ভূমিকা, অর্থবাজার সহ নানা বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, মানতেই হবে এখন দুর্নীতির একটা জোয়ার উঠেছে। আমি মনে করি দুর্নীতি কমাতে বড় বড় দুর্নীতিবাজকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জরুরি। দেশে এখন চাল আমদানি করতে হল, এর কারণ কি ঘাটতি? কিছুদিন আগে কৃষিমন্ত্রী চাল রপ্তানির কথা বলেছিলেন। এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা আমাদের বাজার ব্যবস্থাপনার দুর্বলতা, মাঝে মধ্যে এই ঘটনা ঘটে। এই ধরুন পেঁয়াজ আলু নিয়ে এক একটা সময়ে এক এক রকম সমস্যা দেখা দেয়, সংগ্রহ ও বিতরণে এক অদৃশ্য শক্তি আছে। পৌরসভা ভোট নিয়ে দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, ভোটে সন্তুষ্ট ইসি। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর বলেছেন, পৌরসভা নির্বাচনের সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো ছিল। সাংবাদিকদের তিনি বলেন, সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। কিছু ক্ষেত্রে সহিংসতার ঘটনা সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব উল্লেখ করেন, দুই একটি ঘটনা যা ঘটেছে তা একেবারেই নগণ্য বলা যেতে পারে, এটি বড় কিছু নয়। আর আমাদের দেশে সহিংসতা কোন নির্বাচনে হয় না, সব নির্বাচনেই কমবেশি হয়ে থাকে বলে তিনি জানান। এদিকে জাতীয় নির্বাচনের মতো পৌর নির্বাচনেও ভোট কেন্দ্র ক্ষমতাসীনদের দখলেই বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। নির্বাচনী ব্যবস্থাকে সরকার সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ইন্টারপোলের রেড অ্যালার্ট তালিকায় ৭৮ বাংলাদেশি বাংলাদেশ প্রতিদিনের শিরোনামের খবরে লেখা হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোলের রেড অ্যালার্ট তালিকায় আছে বাংলাদেশের ৭৮ নাগরিক। তাদের মধ্যে দুই মানব পাচারকারীকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে। গত বছর লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যাকাণ্ডের পর মানব পাচারকারীদের ধরতে ইন্টারপোলের সহযোগিতা চায় বাংলাদেশ। তাদের মধ্যে এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশের আন্তর্জাতিক এই সংস্থা। এর মধ্যে ২ জন গ্রেপ্তার হয়েছে। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। অক্ষুণ্ণ মোদি ম্যাজিক, ফের প্রধানমন্ত্রী হিসেবে তাঁকেই চাই দেশবাসী, ধারে কাছে নেই রাহুল। দৈনিক আজকালের এ খবরে লেখা হয়েছে, দেশের অর্থনীতি রীতিমতো সংকটে, করোনা আবহাওয়ায় বাড়ছে বেকারত্ব, চীনের সঙ্গে সম্পর্কও তৈরি করছে নতুন চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতেও কিন্তু এতটুকু টোল খায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা। এখনও তাঁকেই প্রধানমন্ত্রীর মসনদে দেখতে চায় সংখ্যাগরিষ্ঠ ভারতীয়ই। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সমীক্ষা তেমনটাই ইঙ্গিত করছে। তবে দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, পিএম কেয়ার্স তহবিল নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না। এবার এই তহবিলে তথ্য প্রকাশের দাবি জানালেন ১০০ জন প্রাক্তন আমলা। এ নিয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন তারা। অন্যদিকে বিভিন্ন দৈনিকে লেখা হয়েছে, পশ্চিমবঙ্গবাসী মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। আন্তর্জাতিক সমীক্ষক সংস্থা সি ভোটারের অপিনিয়ন পোলে এ তথ্যই উঠে এসেছে। কৃষক বিক্ষোভে সমর্থকদের সমন জারি এনআইএর ক্ষুব্ধ এনডিএর প্রাক্তন শরিক অকালী দল। দৈনিক আজকালের এশিয়ার নামের খবরে লেখা হয়েছে, নিষিদ্ধ সংগঠন শিক্স ফর জাস্টিস নিয়ে 40 জনকে জেরা করবে এনআইএ। তাদের মধ্যে রয়েছেন কৃষক আন্দোলনের সমর্থনকারী দুজনও, পাঞ্জাবি অভিনেতা দীপ সিধু এবং কৃষক নেতা বলবীর সিং সিরসাকেও সমন পাঠাল এনআইএ। এতেই চটেছে পাঞ্জাবের বিরোধী দল শিরোমণি অকালী দল। এদিকে সংবাদ প্রতিদিন লিখেছে, আন্দোলনকারী কৃষকদের অভিযোগ, ভয় দেখিয়ে প্রতিবাদ থামাতে চাইছে সরকার। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে নতুন ধারাবাহিক আলোচনা, আদর্শ সন্তান গড়ার কৌশল।
আদর্শ মানুষ গড়ার কৌশল। শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। শিশু ও কিশোরদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার শিক্ষা সংক্রান্ত আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
শিশুরাই জাতির ভবিষ্যৎ, তাই তাদের উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে ও সুশিক্ষিত করতে দরকার সুষ্ঠু ও পরিকল্পিত শিক্ষা আর প্রশিক্ষণ। পূর্ণাঙ্গ ও শ্রেষ্ঠ ধর্ম ইসলাম জীবনের সব ক্ষেত্রের মতো এক্ষেত্রেও দিয়েছে জরুরি দিক নির্দেশনা। একজন দার্শনিককে প্রশ্ন করা হয়েছিল, মানুষের প্রশিক্ষণ কখন থেকে শুরু করা উচিত? উত্তরে তিনি বলেছিলেন, শিশুর জন্মের 20 বছর আগে। আর এতেও যদি লক্ষ্য অর্জন করা সম্ভব না হয়, তাহলে বুঝতে হবে যে আরও আগে শিক্ষা ও প্রশিক্ষণের কাজ শুরু করতে হবে। মহান আল্লাহ মানুষকে দিয়েছেন সবচেয়ে সুন্দর আকৃতি। মাতৃগর্ভ থেকেই সে পেয়েছে মস্তিষ্ক, বুদ্ধিমত্তা, চোখ, নাক, কান, হাত, পা, অনুভূতি ইত্যাদি। যে করুণাময় আল্লাহ এত কিছু দিলেন, তিনি মানুষের শিক্ষা ও আধ্যাত্মিক উন্নতির কোনো ব্যবস্থা করেননি, এটা কি হতে পারে? সন্তানের স্বভাব ও অনুভূতির ওপর বাবা মায়ের অভ্যাস ও আচরণের অনেক প্রভাব পড়ে। তাই সুসন্তান গড়ে তোলার জন্য আগে দরকার উন্নত নৈতিক চরিত্রের বাবা ও মা গড়ে তোলা।
বাবা ও মায়ের ঝোঁক প্রবণতা ও অভ্যাস এবং গর্ভধারণের সময়ে মায়ের মানসিক অবস্থাও শিশুর মানসিকতার উপর প্রভাব ফেলে। সন্তানের অধিকার প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্য ইমাম সাজ্জাদ আলাইহিসাল্লাম বলেছেন, সন্তানের অধিকার প্রসঙ্গে জেনে রাখো যে সে তোমার থেকে এসেছে এবং এ বিশ্বের ভালো ও মন্দের ক্ষেত্রে সে তোমার সঙ্গে সম্পর্কিত। তাই অভিভাবক হিসেবে তোমার দায়িত্ব হল সন্তানকে সুশিক্ষা দেয়া বা সঠিক শিক্ষাগুলো ও কল্যাণকর বিষয়গুলো শেখানো। আল্লাহর পরিচয় তুলে ধরতে সন্তানের গাইড হতে হবে তোমাকে। আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে তাকে সহায়তা দেওয়ার দায়িত্ব তোমার নিজের। এসব দায়িত্ব পালন করলে তুমি পুরস্কৃত হবে, আর এসব দায়িত্ব পালনে অবহেলা করলে শাস্তি পাবে। তাই সন্তানের পার্থিব বিষয়ে এমন সচেষ্ট হও যে তুমি যেন একটি শিল্পকর্ম বা ফল তৈরি করেছ এবং এখন তাকে সুন্দর সাজে সজ্জিত করছ। তার আখেরাতের বিষয়েও এমন সচেষ্ট হও যাতে মহান প্রতিপালকের কাছে লজ্জিত হতে না হয়।
মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র আহলে বাইতের জীবনের দিকে লক্ষ্য করলে দেখা যায়, তারা শিশুর শিক্ষাদানের প্রক্রিয়া শুরু করেছেন স্ত্রী নির্বাচন ও বিয়ের সময় থেকেই। স্ত্রী নির্বাচনের মাধ্যমে পরিবার গঠন ও শিক্ষা কার্যক্রমের প্রাথমিক পর্ব গড়ে ওঠে। শিশুর সবচেয়ে স্পর্শকাতর বিকাশ ও প্রশিক্ষণ ঘটে পরিবারে, আর এই পরিবারের প্রধান স্তম্ভ হল বাবা ও মা তথা স্বামী স্ত্রী। স্বামী ও স্ত্রী যদি চিন্তাগত দিক থেকে ও মানসিক দিক থেকে সুস্থ এবং সুশিক্ষিত হন, তাহলে সন্তানের সুশিক্ষা পাওয়ার গুরুত্বপূর্ণ পর্যায়টিও হয় সুনিশ্চিত। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের পর সবচেয়ে বড় নিয়ামত হল ভালো ও যোগ্য স্ত্রী, আর তা জীবনের বৃহত্তম নিয়ামত। এটা স্পষ্ট যে মহানবীর বর্ণিত ওই লক্ষ্য অর্জনের জন্য দরকার সঠিক ও যথাযোগ্য মানদণ্ড ও জীবনযাপন পদ্ধতি। স্ত্রী ও স্বামী উভয়ই যদি ক্ষুধাবীর হন এবং তাদের ধর্মীয় বিশ্বাস একই ধরনের হয়, তাহলে সন্তানকে ধার্মিক ও সুশিক্ষিত করে গড়ে তোলা সহজ হয়। আর এজন্যই সচ্চরিত্রবান নারী পুরুষদের উচিত জীবনসঙ্গীও যেন তাদের মতোই পবিত্র হয় এবং এই নীতির আলোকেই বিয়ের বরকনে বাছাই করা উচিত।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমমানের বা যোগ্য পুরুষের কাছে তোমাদের কন্যাকে বিয়ে দাও ও তোমাদের পুত্রদের জন্য সমমানের কন্যা বেছে নাও এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপযুক্ত নারী বাছাই করবে। সন্তানকে কোন বংশের মধ্যে পাঠাচ্ছ তা লক্ষ্য রাখবে, কারণ পারিবারিক ঐতিহ্য সন্তানের উপর প্রভাব ফেলে। বিয়ের পাত্রপাত্রী বাছাইয়ের ক্ষেত্রে অনেকেই কেবল সামাজিক প্রতিপত্তি, ধন সম্পদ ও পদমর্যাদা ও বাহ্যিক শারীরিক সৌন্দর্যকে গুরুত্ব দেন, যা ঠিক নয়। বরং ধর্মীয়, মানসিক ও সাংস্কৃতিক অভিন্নতাকে এক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ উজমা খামেনির দৃষ্টিতে বিয়ের বর কনে বাছাইয়ের ক্ষেত্রে জরুরি বৈশিষ্ট্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত ধার্মিকতা ও ক্ষুধাভীরুতার বিষয়টিকে। আর সংশ্লিষ্ট অন্য বিষয়গুলোকে যেমন সম্পদ, বাসস্থান, এসব মহান আল্লাহ যুগিয়ে দেবেন। ক্ষুধাভীরুতা বা ধার্মিকতার ক্ষেত্রে হবু স্বামী বা স্ত্রী একে অপরের চেয়ে এগিয়ে থাকলেও এক্ষেত্রে কোনো সমস্যা নেই। বিয়ের পর স্বামীকে সচেষ্ট হতে হবে স্ত্রীর সমপর্যায়ের ধার্মিক হতে, বা স্ত্রীকে সচেষ্ট হতে হবে স্বামীর পর্যায়ের ধার্মিক হতে।
একজন মুসলমান ব্যক্তির উচিত নয় ইসলামের বাইরের কোন ধর্মের ব্যক্তির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া, কারণ এ ধরনের বিয়ে সুখময় হয় না। সন্তানের ধর্মবিশ্বাস ও প্রশিক্ষণ এতে মারাত্মক বিপর্যয়ের শিকার হতে পারে। স্বামী যদি মুসলমান ও স্ত্রী যদি মূর্তি পূজারি হয়, তাহলে এই ঘরের সন্তান সন্ততি অমুসলিম হতে পারে বা তাদের ভালো মুসলমান হওয়ার সম্ভাবনা হবে খুবই ক্ষীণ। এর বিপরীত বিন্যাসের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
তো শ্রোতা ভাই বোনেরা, শিশু ও কিশোরদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার শিক্ষা ও কৌশলের বিষয়ে আমরা আরও কথা বলব আগামী পর্বগুলোতে। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনাটি শুনলেন। শ্রোতাবন্ধুরা, এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইরান বলেছে পারস্য উপসাগরে আটক দক্ষিণ কোরীয় জাহাজটিকে ছেড়ে দেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানকে সামনে রেখে সশস্ত্র হামলার আশঙ্কা, সব রাজ্যে নিরাপত্তা জোরদার। আওয়ামী লীগ বলেছে নেতৃত্বের দুর্বলতা আর অস্বচ্ছ রাজনীতির কারণে পিছিয়ে পড়েছে বিএনপি। পৌর নির্বাচনে সহিংসতার নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল। এবং ভারতের কেন্দ্রীয় সরকার করোনা ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শ্রোতাবন্ধুরা, এবারে সবশেষ পাওয়া একটি খবর। পারস্য উপসাগরে আটক কোরীয় জাহাজটিকে ছেড়ে দেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ইরানের বিচার বিভাগ। চলতি মাসের শুরুতে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে পারস্য উপসাগর থেকে জাহাজটিকে আটক করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে এ প্রসঙ্গে বলেছেন পারস্য উপসাগরের পানি দূষিত করার কারণে পরিবেশ আইনে আদালতের নির্দেশে জাহাজটিকে আটক করা হয়েছে। এ নিয়ে আদালতে মামলা চলমান, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বিচারকেরা। তিনি আরও বলেন এ বিষয়ে কেবল বিচার বিভাগের আনুষ্ঠানিক বক্তব্যকেই গুরুত্ব দিতে হবে, অন্য কারো বক্তব্য গ্রহণযোগ্য নয়, এটা বিচার বিভাগ বা আদালতের বিষয়। এর আগে IRGC নৌশাখা এক বিবৃতিতে বলেছে দক্ষিণ কোরিয়ার হানকুক কেমি নামের একটি জাহাজ সৌদি আরবের জুবাইল বন্দর থেকে ছেড়ে আসে, কিন্তু জাহাজ থেকে রাসায়নিক পদার্থ ছড়িয়ে পারস্য উপসাগরের পানি দূষিত করেছিল। শ্রোতাবন্ধুরা, আর এর সাথে শেষ করছি আমাদের শান্ত অধিবেশন। আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। Thank you.